कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वासुदेव गौर भक्तवृंद
जय सच्चिदानंद गौर हरि जय सच्चिदानंद गौर हरि जय सच्चिदानंद गौर हरि नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय नितय कृपा प्रदायने गौर कथा धामदाय नगर ग्राम तारिने नमायं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे राम संकीर्तन की जय श्री चैतन्य चरितामृत की जय नित्य गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्ण श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारंभे हमें हमार परमाराध्य गुरुपाद पद्म अंतर्जाति कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपादेर अन्नतम कृपाधन्य इस्कनेर अन्नतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओ इस्कनेर अन्यतम गवर्निंग बॉडी कमिशनार ओं विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जयपताका स्वामी श्रील गुरुदेवर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार अहितुकी कृपा ओ आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परम आराध्य परम गुरुपाद पद्म आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर श्रीपाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतुकी कृपा ओ आशीर्वाद प्रार्थना करछि एवं उपस्थित सकल सज्जन भक्तमंडली आपनादेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर हेतुकी आशीर्वाद प्रार्थना करछि हरे कृष्ण। आज आमरा दैनिक श्री चैतन्य चरितामृत अध्ययन मध्यलीलार तृतीय परिच्छेदेर महाप्रभुर सन्यास ग्रहणेर पर अद्वैत गृहे प्रसाद सेवन विषय वस्तुर 41 नम्बर श्लोक थेके अध्ययन करे श्रवण करब। हरे कृष्ण। प्रथमे पाक करियाछेन आचार्यानि, विष्णु समर्पण कइल आचार्य यापनि। অদ্বৈত আচার্য প্রভুর পত্নী সব কিছু রান্না করেছিলেন এবং অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং সে সমস্ত ভোগ শ্রী বিষ্ণুকে নিবেদন করলেন। শ্রীল প্রভুপাদ উক্ত শ্লোকের তাৎপর্যে আদর্শ গৃহস্থ জীবন সম্বন্ধে বলেছেন যে পতি পরিশ্রম করে ভগবানের পূজার জন্য সমস্ত সামগ্রী সংগ্রহ করে এবং পত্নী ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করার জন্য বিবিধ ভোগ রন্ধন করেন, তারপর পতি তা ভগবানকে নিবেদন করেন, তারপর আরতি অনুষ্ঠান হয় এবং অতিথি ও পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয়। বৈদিক প্রথা অনুসারে গৃহস্থের গৃহে অন্তত একজন অতিথি অবশ্যই থাকে। আমার শৈশবে আমি দেখেছি যে আমার পিতৃদেব প্রতিদিন অন্তত চারজন অতিথি সৎকার করতেন, যদিও তার আয় খুব একটা বেশি ছিল না, তবুও প্রতিদিন অন্তত চারজন অতিথিকে খাওয়াতে তার খুব একটা অসুবিধে হতো না। বৈদিক প্রথা অনুসারে গৃহস্থ মধ্যাহ্ন ভোজনের পূর্বে গৃহের বাইরে গিয়ে উচ্চৈঃস্বরে ঘোষণা করতেন যে কেউ যদি অভুক্ত থাকেন তাহলে তিনি যেন তার গৃহে এসে ভগবানের প্রসাদ গ্রহণ করেন। এভাবেই তিনি ভগবানের প্রসাদ গ্রহণ করতে মানুষকে আহ্বান করতেন। কেউ যদি আসতেন তাহলে গৃহস্থ তাকে প্রসাদ দিতেন এবং যথেষ্ট প্রসাদ না থাকলে তিনি নিজের ভাগটি তাদের দিতেন। তার ডাককে যদি কেউ সাড়া না দিতেন তাহলে গৃহস্থ মধ্যাহ্ন ভোজনে বসতেন। এভাবে গৃহস্থের জীবনও হচ্ছে তপশ্চর্যার জীবন। সেজন্যই গৃহস্থের জীবনকে বলা হয় গৃহস্থ আশ্রম। স্ত্রী পুত্র নিয়ে কৃষ্ণ ভক্তের গৃহস্থ জীবনে সমস্ত বিধিনিষেধগুলি মেনে চলতে হয়। কৃষ্ণ ভক্তিবিহীন সংসার জীবনকে বলা হয় গৃহমেধির জীবন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তি পরায়ণ জীবনই কেবল গৃহস্থ জীবন, অর্থাৎ স্ত্রী পুত্র নিয়ে আশ্রমে বাস করার জীবন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ছিলেন একজন আদর্শ গৃহস্থ এবং তার গৃহ ছিল আদর্শ গৃহস্থ আশ্রম। তিন ঠাই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। সমস্ত খাবার তিনটি সমান ভাগে ভাগ করেছিলেন। তার একটি ভাগ শ্রীকৃষ্ণের ভোগের জন্য ধাতুপাত্রে রাখা হলো। তাৎপর্যে প্রভুপাদ উল্লেখ করেছেন এই শ্লোকে বাড়াইল শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাধু শব্দটি বাংলার গৃহস্থের গৃহে ব্যবহৃত হয়। রান্না করা খাবারের একটি অংশ যখন নিয়ে নেওয়া হয় তখন প্রকৃতপক্ষে তা কমে যায়, কিন্তু বাড়াইল শব্দটির অর্থ হচ্ছে বর্ধিত হওয়া। খাদ্যদ্রব্য যদি শ্রীকৃষ্ণের ভোগের জন্য প্রস্তুত করা হয় এবং ভগবানকে ও বৈষ্ণবদের নিবেদন করা হয় তাহলে তা বর্ধিত হয়, কমে যায় না। বতিসা আঠিয়া কলার আঙ্গটিয়া পাতে, দুই ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। তিন ভাগের এক ভাগ বাড়া হলো ধাতুপাত্রে এবং অন্য দুভাগ বাড়া হলো কলা পাতায়। সেগুলি ছিল বতিসা আঠিয়া কলার পাতা এবং সেগুলি মাঝখান থেকে না চিরে আস্তই রাখা হয়েছিল। মধ্যে পিত ঘৃত সিক্ত 살렌 에러스투펌 চারিদিকে ব্যঞ্জন ডুঙ্গা আর মুদগসুপম। শালিধানের চাল খুব ভালো করে রান্না করে স্তূপাকারে রাখা হয়েছিল এবং তার মাঝখানে একটি গর্ত করে তাতে ঘি ঢেলে দেওয়া হয়েছিল। সেই অন্নের স্তূপের চারপাশে ছিল কলাপাতার ডুঙ্গায় নানাবিধ ব্যঞ্জন ও মুগ ডাল। সার্দক বাস্তুক শাক বিবিধ প্রকার পটুল কুষ্মাণ্ড বড়ি মান কচুয়ার। বিবিধ ব্যঞ্জনের মধ্যে ছিল পটল, কুমড়ো, মানকচু, আদাকুচি দিয়ে তৈরি স্যালাড এবং বিবিধ প্রকারের শাক। চই মরিচ সুখত দিয়া সব ফল মূলে অমৃত নিন্দক পঞ্চ বিধ তিক্ত ঝালে। চই মরিচ দিয়ে পাঁচ প্রকার তিত ও ঝালের সুক্ত রান্না করা হয়েছিল যার স্বাদ অমৃতের স্বাদকেও হার মানায়। কোমল নিম্ব পত্র সহ ভাজা বার্তা কি পটল ফুলবড়ি ভাজা কুষ্মাণ্ড মান চাকি। কচি নিম পাতা দিয়ে বেগুন ভাজা হয়েছিল, ফুলবড়ি দিয়ে পটল ভাজা হয়েছিল এবং কুমড়ো ও মানকচু ভাজা হয়েছিল। অভিজ্ঞ গ্রন্থকার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণিত এই সমস্ত উৎকৃষ্ট রান্নার পদগুলি আমাদের রান্নার বইয়ে যুক্ত করার জন্য আমাদের সম্পাদককে আমরা অনুরোধ করি। নারিকেল শস্য ছানা শর্করা মধুর মুচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। নারকেলের শাঁস ছানা ও শর্করা দিয়ে এক মধুর উপাদেয় খাবার তৈরি করা হয়েছিল আর ছিল মুচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ড এসবই প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছিল। মধুরাম্ল বড়া অম্লাদি পাঞ্চ ছয় সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। মধুরাম্ল বড়া এবং পাঁচ ছয় প্রকার টক রান্না করা হয়েছিল, সব কিছুই অপর্যাপ্ত পরিমাণে রান্না করা হয়েছিল যাতে সকলেই প্রসাদ পেতে পারে। মুদগ বড়া কলা বড়া মাস বড়া মিষ্ট ক্ষীর পুলি নারিকেল যত পিঠা ইষ্ট। মুগ ডালের বড়া, কলার বড়া, মাস বড়া রান্না করা হয়েছিল আর ছিল বিবিধ প্রকারের মিষ্ট, ক্ষীর পুলি, নারকেল ও বিবিধ প্রকারের পিঠা। বতিসা আঠিয়া কলার ডোঙ্গা বড় বড় চলে হালে নাহি ডোঙ্গা অতি বড় দড়। পতিসা আঠিয়া কলার পাতা দিয়ে তৈরি ডোঙ্গার সেই সমস্ত ব্যঞ্জন আদি বাড়া হয়েছিল। সেই কলাপাতার ডোঙ্গাগুলি এত বড় ও শক্ত ছিল যে সেগুলি নড়বড় করছিল না বা কাত হয়েও পড়ছিল না। পঞ্চাশ পঞ্চাশ ডোঙ্গা ব্যঞ্জনে পুরিয়া তিন ভোগের আশেপাশে রাখিল ধরিয়া। তিনটি ভোগের চারপাশে একশোটি ডোঙ্গা বিবিধ ব্যঞ্জনে ভরা রাখা হয়েছিল। সঘৃত পায়স নব মৃৎকুণ্ডিকা ভরিয়া তিন পাত্রে ঘনাবর্ত দুগ্ধ রাখে তো ধরিয়া। সে সমস্ত ব্যঞ্জনের সঙ্গে ছিল ঘৃত মিশ্রিত মিষ্টান্ন, সেগুলি নতুন মাটির পাত্রে রাখা হয়েছিল আর তিনটি পাত্রে খুব ঘন করে জাল দেওয়া দুগ্ধ রাখা হয়েছিল। দুগ্ধ চিড়া কলায়ার দুগ্ধ লকলকি যতে ক করিল তাহা কহিতে না সকি। আর ছিল দুধ মেশানো চিড়া কলা ও লাউ দুধ। যত অন্ন ব্যঞ্জন রান্না হয়েছিল তা সমস্ত বর্ণনা করা সম্ভব নয়। দুই পাশে ধরিল সব মৃৎকুণ্ডিকা ভরি চাম্পা কলা দধি সন্দেশ কহিতে না পারি। চাম্পা কলা, দই, সন্দেশ আদি বিবিধ প্রকারের মিষ্টান্ন যা বর্ণনা করা সম্ভব নয়, সেই সমস্ত মাটির পাত্রে ভরে দোপাশে রাখা হয়েছিল। অন্ন ব্যঞ্জন উপরি দিল তুলসী মঞ্জরি, তিন জল পাত্রে সুবাসিত জল ভরি। অন্ন ব্যঞ্জনের উপরে তুলসীর মঞ্জরি দেওয়া হয়েছিল এবং তিনটি জল পাত্রে সুবাসিত জল ভরা হয়েছিল। তিন শুভ্র পীঠ তার উপরি বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। নরম সাদা কাপড় দিয়ে তিনটি আসন পাতা হয়েছিল, এভাবেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে ভোজন করানো হল। আরতির কালে দুই প্রভু বলাইল, প্রভু সঙ্গে সবে আসি আরতি দেখিল। এভাবেই ভোগ নিবেদন করার পর ভোগারতির সময় অদ্বৈতাচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে ডেকে পাঠালেন এবং দুই প্রভুর সঙ্গে সকলে এসে আরতি দেখলেন। আরতি করিয়া কৃষ্ণে করাল শয়ন, আচার্য আসি প্রভুরে তবে কইলা নিবেদন। আরতির পর শ্রীকৃষ্ণকে শয়ন দেওয়া হল। তারপর অদ্বৈতাচার্য প্রভু এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, গৃহের ভিতরে প্রভু করুণ গমন, দুই ভাই আইলা তবে করিতে ভোজন। প্রভু অনুগ্রহ করে গৃহের ভিতরে আসুন। তখন দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু প্রসাদ সেবা করতে এলেন। মুকুন্দ হরিদাস দুই প্রভু বলাইল, জোড় হাতে দুই জন কহিতে লাগিল। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু তখন মুকুন্দ হরিদাসকে তাদের সঙ্গে আসতে বললেন, কিন্তু মুকুন্দ হরিদাস উভয়ই করজুড়ে তাদের বললেন। মুকুন্দ কহে, মোর কিছু কৃত্য নাহি সরে, পাছে মুই প্রসাদ পামু তুমি যাহ ঘরে। মুকুন্দ বলেন, হে প্রভু, আমার এখনো কিছু কৃত্য বাকি রয়েছে, আমি পরে প্রসাদ গ্রহণ করব, এখন আপনারা ঘরে যান। হরিদাস কহে, মুই পাপিষ্ট অধম, বাহিরে এক মুষ্টি পাছে করি মু ভোজন। হরিদাস ঠাকুর বললেন, আমি অত্যন্ত পাপিষ্ট ও অধম, আমি পরে বাইরে দাঁড়িয়ে এক মুঠো প্রসাদ গ্রহণ করব। তাৎপর্য, হিন্দু এবং মুসলমানেরা যদিও বন্ধুর মতো একত্রে বাস করতেন, কিন্তু তবুও তাদের মধ্যে বৈশিষ্ট্যসূচক স্বাতন্ত্র্য ছিল। মুসলমানদের জবন বলে মনে করা হতো এবং তাদের খেতে ডাকা হলে খাবার দেওয়া হতো বাড়ির বাইরে। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যদিও হরিদাস ঠাকুরকে তাদের সঙ্গে প্রসাদ গ্রহণ করতে আহ্বান করেছিলেন, কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে হরিদাস ঠাকুর বলেছিলেন, আমি বাড়ির বাইরে এক মুঠো প্রসাদ পাব। যদিও হরিদাস ঠাকুর ছিলেন একজন অতি উত্তম বৈষ্ণব, যাকে অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দান করেছিলেন, তবুও সমাজের শান্তি ব্যাহত না করার জন্য তিনি মুসলমান রূপে নিজেকে হিন্দু সমাজ থেকে দূরে রেখেছিলেন। তাই তিনি প্রস্তাব করেছিলেন যে তিনি বাড়ির বাইরে প্রসাদ পাবেন। যদিও তিনি ছিলেন অন্য সমস্ত মহান বৈষ্ণবদের পর্যায়ভুক্ত মহাত্মা, তবুও তিনি নিজেকে পাপিষ্ট ও অধম বলে বিবেচনা করেছিলেন। পারমার্থিক মার্গে অতি উন্নত হওয়া সত্ত্বেও বৈষ্ণবেরা অত্যন্ত দীন ও বিনীত ভাব প্রদর্শন করেন। দুই প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু ঘরের ভিতরে গেলেন। প্রসাদের আয়োজন দেখে দুই প্রভু, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। চৈতন্য মহাপ্রভু আনন্দিত হয়েছিলেন কেন না, অনেক রকমের খাদ্যদ্রব্য খুব সুন্দরভাবে রান্না করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছিল। প্রকৃতপক্ষে সব রকমের ভোগ শ্রীকৃষ্ণের জন্যই রান্না করা হয়, মানুষদের জন্য নয়। কিন্তু ভক্তরা মহানন্দে শ্রীকৃষ্ণ নিবেদিত সেই কেবল সকল দ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করেন। কিন্তু ভক্তরা মহানন্দে শ্রীকৃষ্ণকে নিবেদিত সেই সকল দ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করেন। ঐছে অন্ন যে কৃষ্ণকে করায় ভুজন জন্মে জন্মে শিরে ধরু তাহার চরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এতই আনন্দিত হয়েছিলেন যে তিনি তখন বলেছিলেন, এই ধরনের অন্ন যিনি শ্রীকৃষ্ণকে ভোজন করান, জন্ম জন্মান্তরে আমি তার চরণ আমার মস্তকে ধারণ করি। প্রভু জানে তিনি ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মন কথা নহে প্রভুর বেদ্য। ঘরে ঢুকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি ভোগ দর্শন করে মনে করেছিলেন যে সেই সবই হচ্ছে শ্রীকৃষ্ণের নৈবেদ্য, কিন্তু তিনি অদ্বৈত আচার্যের অভিপ্রায় বুঝতে পারেননি। তাৎপর্য, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্বন্ধে বলেছেন যে শ্রী অদ্বৈত আচার্য প্রভু যে তিনটি ভোগ সমান করে বেড়েছিলেন, তার মধ্যে ধাতুপাত্রটির উপর কৃষ্ণের ভোগ ছিল, আর দুটি কলাপাতায় দুটি ভোগ ছিল। ধাতুপাত্রস্থ শ্রীকৃষ্ণের ভোগ যা শ্রীকৃষ্ণকে অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং নিবেদন করেছিলেন, কলাপাতার ভোগ দুটি শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জন্য অনিবেদিত অবস্থায় ছিল, তা অদ্বৈত আচার্য প্রভু মনে মনে রেখেছিলেন। তিনি মহাপ্রভুর কাছে ওই কথা বলেননি, সুতরাং মহাপ্রভু তিনটি ভোগই কৃষ্ণের নৈবেদ্য বলে মনে করেছিলেন। প্রভু বলে বৈশতিনে করিয়ে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, এসো আমরা তিনজন একসঙ্গে বসে প্রসাদ সেবা করি, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু বলেন আমি প্রসাদ পরিবেশন করব। কোন স্থানে বসিব আর আন দুই পাত, অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত। শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে সেই তিনটি পাতই বিতরণ করার জন্য, তাই তিনি বলেছিলেন আরও দুটি কলাপাতা নিয়ে এসো এবং তাতে অল্প করে কিছু অন্ন ও ব্যঞ্জন দাও। আচার্য কহে বৈস দুহে পিড়ির উপরে, এত বলি হাতে ধরি বসাইল দুহারে। অদ্বৈত আচার্য প্রভু বললেন, তোমরা দুজন এই পিঁড়ি দুটির উপর বসো। এই বলে তাদের হাত ধরে তিনি তাদের বসালেন। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। চৈতন্য মহাপ্রভু বললেন, এত সমস্ত উপাদেয় উপকরণ ভোজন করা সন্ন্যাসীর উচিত নয়, এই সমস্ত খেলে কিভাবে সে তার ইন্দ্রিয় দমন করবে। উপকরণ বলতে ডাল তরকারি প্রভৃতিকে বোঝানো হয়েছে, যেগুলি দিয়ে খুব সুন্দরভাবে অন্ন ভোজন করা যায়, সেই রকম মুখরোচক দ্রব্য সন্ন্যাসীর অধিকার নেই। ইন্দ্রিয় প্রিয় বস্তু সেবনে ভোগ প্রবৃত্তি প্রবল হয়, সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের অত্যন্ত উপাদেয় খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। কেননা বৈষ্ণব সম্পদের আদর্শ হচ্ছে বৈরাগ্য বিদ্যা, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন, ভালো না খাইবে আর ভালো না পরিবে। এভাবেই তিনি সন্ন্যাসীদের আদর্শ নির্ধারণ করে গেছেন। ভগবত ভক্ত কৃষ্ণপ্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। অর্থবান গৃহস্থরা অত্যন্ত মুখরোচক উত্তম উত্তম দ্রব্য শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে থাকেন, ফুলমালা পালঙ্ক অলঙ্কার উপাদেয় খাদ্যদ্রব্য পান তাম্বুল আদি কৃষ্ণ বিলাস সামগ্রী হলেও অকিঞ্চন বৈষ্ণব তাঁর দেহকে প্রাকৃত ও বিভৎস জ্ঞানে সেই সমস্ত দ্রব্য গ্রহণ করেন না। তিনি মনে করেন যে সেগুলি স্বীকার করলে ভগবানের চরণে অপরাধ হবে। বৈষ্ণব অভিমানী অবৈষ্ণব সহজেরা বুঝতে পারে না শ্রী চৈতন্য মহাপ্রভু কেন অদ্বৈত আচার্য প্রভুকে অন্য দুটি পাতায় অল্প একটু অন্ন ব্যঞ্জন দিতে বলেছিলেন। আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার জন্য পরিবেশিত অন্ন গ্রহণ করতে অস্বীকার করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু বললেন, তুমি তোমার লুকচুরি ছাড়ো, আমি তোমার সব কথা জানি, আর তোমার সন্ন্যাস গ্রহণের গোপন কারণটিও আমি জানি। ভোজন করহ ছাড়ো বচন চাতুরি, প্রভু কহে এত অন্ন খাইতে না পারি। অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বাক চাতুরি ছেড়ে ভোজন করতে বললেন। মহাপ্রভু তখন উত্তর দিলেন, এত অন্ন আমি খেতে পারবো না। আচার্য বলে অকপটে করহ আহার, যদি খাইতে না পারো পাতে রহিবে কয়ার। অদ্বৈত আচার্য প্রভু তখন মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন যতটুকু পারেন ততটুকুই অকপটে আহার করেন, যদি তিনি সব খেতে না পারেন তাহলে সেগুলি তো পাতেই পড়ে থাক। প্রভু বলে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। চৈতন্য মহাপ্রভু বললেন আমি এত অন্ন খেতে পারবো না, আর উচ্ছিষ্ট রাখাও সন্ন্যাসীর পক্ষে উচিত নয়। শ্লোকপ্রভুপা তাৎপর্য বর্ণনা করলেন শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের ঊনবিংশতি শ্লোক নির্দেশ দেওয়া হয়েছে, সে শ্লোকটি উদ্ধৃতি দিলেন। বহির্জলাশয়ং গত্বা তত্র উপস্পৃশ্য বাগ্যতঃ বিভজ্য পাবিতম শেষম ভুঞ্জিতা অশেষমাহৃতম। গৃহস্থের গৃহ থেকে সন্ন্যাসী যে খাদ্য পাবেন তা নিয়ে বাইরে কোনো জলাশয়ের কাছে গিয়ে তিন ভাগে বিষ্ণু ব্রহ্মা ও সূর্যদেবকে নিবেদন করে কোনো উচ্ছিষ্ট না রেখে পুরোটাই গ্রহণ করবেন। আচার্য বলে নীলাচলে খাও চুয়ান্নবার, একবারে অন্ন খাও শত শত ভার। শ্রী চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ শ্রী জগন্নাথ দেব থেকে অভিন্ন জেনে শ্রী অদ্বৈত আচার্য প্রভু বললেন নীলাচলে তুমি চুয়ান্নবার খাও এবং প্রতিবারে শত শত ভাণ্ডপূর্ণ নৈবেদ্য তুমি আহার করো। তিন জনার ভক্ষ পিণ্ড তোমার এক গ্রাস, তার লেখায় এই অন্ন নহে পঞ্চগ্রাস। অদ্বৈত আচার্য প্রভু বললেন তিন জনার ভক্ষ তোমার এক গ্রাসও নয়, সেই তুলনায় এই অন্ন তোমার পাঁচটি গ্রাসও হবে না। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়হ চাতুরী প্রভু করহ ভোজন। অদ্বৈত আচার্য প্রভু বললেন প্রভু আমার পরম সৌভাগ্যের ফলে তুমি আমার গৃহে এসেছো, দয়া করে এখন ছল চাতুরি ছাড়ো এবং ভোজন করো। এত বলি জল দিল দুই গোসাঁইর হাতে, হাসিয়া লাগিলা দুহে ভোজন করিতে। এই কথা বলে অদ্বৈত আচার্য প্রভু দুই প্রভুর হাত ধোয়ার জন্য জল দিলেন, তারপর তারা দুজন হাসতে হাসতে প্রসাদ সেবা করতে লাগলেন। নিত্যানন্দ কহে কইলু তিন উপবাস, আজি পারনা করিতে ছিল বড় আস। নিত্যানন্দ প্রভু বললেন এক নাগাড়ে আমি তিন দিন ধরে উপবাস করেছি, আশা করেছিলাম যে আজ পারণ বা উপবাস ভঙ্গ করব। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেট না ভরিবে এই গ্রাসে কন্যে। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে খাবারের পরিমাণ ছিল প্রচুর, কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন যে সেই অন্ন তার কাছে এক গ্রাসও নয়। তিনি তিন দিন ধরে উপবাস করেছিলেন এবং আশা করেছিলেন যে সেই দিন পারণ করবেন, কিন্তু তিনি বললেন যদি অদ্বৈত আচার্য প্রভু আমাকে তার বাড়িতে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন, কিন্তু আজও দেখছি আমাকে উপবাস করতে হবে, কারণ এত অল্প অন্নে আমার অর্ধেক পেটও ভরবে না। আচার্য কহে তুমি হও তৈর্থিক সন্ন্যাসী, কভু ফলমূল খাও কভু উপবাসী। অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন তুমি হচ্ছ তৈর্থিক সন্ন্যাসী, কখনো কখনো তুমি ফলমূল খাও আবার কখনো উপবাসীও থাকো। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টেক অন্ন, ইহাতে সন্তুষ্ট হও ছাড়ল ভ্রমণ। আমি দরিদ্র ব্রাহ্মণ এবং তুমি আমার গৃহে এসেছ, সুতরাং তোমার লোভী মনোবৃত্তি পরিত্যাগ করে যেটুকু অন্ন পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো। নিত্যানন্দ বলে যবে কইলে নিমন্ত্রণ, তত দিতে চাহ যত করিয়ে ভোজন। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন আমি যাই হই না কেন, তুমি আমাকে তোমার গৃহে নিমন্ত্রণ করেছ, সুতরাং আমি যত ভোজন করতে চাই তোমাকে ততই দিতে হবে। শুনে নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত, কহে ন তাহারে কিছু পাইয়া পীড়িত। নিত্যানন্দ প্রভুর কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু সুযোগ পেয়ে তার সঙ্গে পরিহাস করে বললেন, ভ্রষ্টয়বধূত তুমি উদর ভরিতে সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। তুমি হচ্ছ ভ্রষ্ট পরমাংশ এবং তুমি তোমার উদর ভরণের জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছ। আমি বুঝতে পারছি যে তোমার কাজই হচ্ছে ব্রাহ্মণদের জ্বালাতন করা। তাৎপর্য প্রভুপাদ উল্লেখ করলেন, স্মার্ত ব্রাহ্মণ ও বৈষ্ণব গোস্বামীদের মতের মধ্যে চিরকাল একটা পার্থক্য রয়েছে। এমনকি জ্যোতিষ গণনাও স্মার্ত মত এবং বৈষ্ণব গোস্বামীর মত রয়েছে। নিত্যানন্দ প্রভুকে ভ্রষ্ট অবধূত বলে সম্বোধন করে অদ্বৈত আচার্য প্রভু প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভুকে একজন প্রকৃত পরমহংস বলেই স্বীকার করেছেন। কারণ তিনি এভাবে বুঝিয়ে দিলেন যে প্রাকৃত স্মার্ত সমাজ থেকে ভ্রষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু সমস্ত বিধিনিষেধের অতীত হয়েছিলেন। এভাবেই নিন্দা ছলে অদ্বৈত আচার্য প্রভু তার স্তুতি করলেন। অবধূত বা পরমহংস স্তর হচ্ছে সন্ন্যাস আশ্রমের চরম অবস্থা। আপাত দৃষ্টিতে অবধূত বা পরমহংসের আচরণ ইন্দ্রিয়পরায়ণ বিষয়ের মতো বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয় তর্পণের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এই স্তরে কখনো কখনো সন্ন্যাস বেশ গ্রহণ করা হয় এবং কখনো হয় না। কখনো কখনো তিনি গৃহস্থের বেশ ধারণ করেন, কিন্তু আমাদের বুঝতে হবে যে অদ্বৈত আচার্য প্রভু ও নিত্যানন্দ প্রভুর মধ্যে এই যে বাক্য বিনিময় তা কেবল পরিহাস মাত্র, তা নিন্দাবাদ নয়। খড়দহে ত্রিপুরা সুন্দরীকে শ্রী শ্যাম সুন্দর সহ অধিষ্ঠিত দেখে কেউ কেউ নিত্যানন্দ প্রভুর অবধূত আচরণকে শাক্ত সম্প্রদায়ের কৌলাবধূত আচরণ বলে ভ্রম করেন। তারা মনে করেন যে নিত্যানন্দ প্রভুর দর্শন হচ্ছে অন্ত শাক্ত বহি শৈব সভায়াং বৈষ্ণব মতহ। অন্তরে বিষয়ী, বাইরে শৈব আর সভায় বৈষ্ণবের মতো। প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভু সেই রকম অপসম্প্রদায়ভুক্ত ছিলেন না। তিনি সর্বদাই ছিলেন একজন বৈদিক সন্ন্যাসীর স্বরূপ ব্রহ্মচারী। প্রকৃতপক্ষে তিনি ছিলেন পরমহংস। আবার কেউ কেউ বলেন লক্ষ্মীপতি তীর্থ তার আচার্য। তাহলেও তিনি শ্রী মাধ্য সম্প্রদায়ভুক্ত বঙ্গদেশীয় তান্ত্রিক নন। তুমি খেতে পারো দশ বিশ মানের অন্ন, আমি তাহা কাহা পাব দরিদ্র ব্রাহ্মণ। অদ্বৈতাচার্য প্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, তুমি দশ বিশ মান অন্ন খেতে পারো, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথা থেকে তা পাব। এই মান হচ্ছে প্রায় 4 কিলোগ্রাম। যে পাইয়াছ মুষ্টেক অন্ন তাহা খাইয়া উঠ, পাগলামি না করিহ না ছাড়িহ ঝুট। এই এক মুঠো খানেক অন্ন হলেও যা পেয়েছ তাই তুমি খেয়ে উঠ, পাগলামি করো না এবং উচ্ছিষ্ট অন্ন ছড়িও না। এই মতো হাস্যরসে করে ন ভোজন, অর্ধ অর্ধ খাইয়া প্রভু ছাড়ে ন ব্যঞ্জন। এভাবে হাস্য পরিহাস করতে করতে শ্রীমান নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজন করতে লাগলেন। এক একটি ভোজনের অর্ধেক অর্ধেক খেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি রেখে দিতে লাগলেন। সেই ব্যঞ্জনাচার্য পুনঃ করে ন পুরন, এই মত পুনঃ পুনঃ পরিবেশে ব্যঞ্জন। পাত্রে অর্ধেক ব্যঞ্জন শেষ হওয়া মাত্রই অদ্বৈতাচার্য প্রভু পুনরায় তা পূর্ণ করতে লাগলেন। এভাবে পুনঃ পুনঃ অদ্বৈতাচার্য প্রভু ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন। দুনা ব্যঞ্জনে ভরি করে ন প্রার্থন, প্রভু বলেন আর কত করিব ভোজন। পাত্র ব্যঞ্জনে পূর্ণ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেগুলি গ্রহণ করতে প্রার্থনা করতে লাগলেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি আর কত ভোজন করব। আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেকও খাইবা। অদ্বৈত আচার্যপ্রভু বলেন, আমি যা দিয়েছি তা দয়া করে ফেলো না, আর এখন যা আমি দিলাম তার অর্ধেক অন্তত খাও। নানা যত্ন দৈন্যে প্রভুরে করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। এভাবেই বিনীতভাবে অনুরোধ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে খাওয়ালেন। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর ইচ্ছা পূর্ণ করলেন। নিত্যানন্দ কহে, আমার পেট না ভরিল, লয়া যাহ তোর অন্য কিছু না খাইল। শ্রীমান নিত্যানন্দ প্রভু আবার পরিহাস করে বললেন, আমার পেট তো ভরল না, এই অন্ন দিয়ে নিয়ে যাও, আমি তোমার দেওয়া অন্ন কিছুই খেলাম না। এত বলি এক গ্রাস ভাত হাতে লইয়া, উঝালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। এই বলে শ্রীমান নিত্যানন্দ প্রভু এক মুঠো ভাত নিয়ে তার সামনে মেঝেতে ছুঁড়ে ফেললেন, যেন তিনি ক্রোধ হয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ঠিক আছে, টাইম হয়েছে হরে কৃষ্ণ 94 পর্যন্ত।